ধন্যবাদ সঞ্জনা, আমরা শ্রোতাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের আলাপন অনুষ্ঠানে। রোকেয়া আমার পাশে আছেন।
হ্যাঁ, আলাপন অনুষ্ঠান নিয়ে ভাবতে ভাবতে চিন্তা করলাম যে ওই সীমান্ত পেরিয়ে কোন দিকে যাওয়া যায়, মধ্য আমেরিকার দেশগুলো ঘুরে আসা যায় কিনা।
আচ্ছা, এই মধ্য আমেরিকার দেশের মানুষেরা যুক্তরাষ্ট্রে ঢুকতে চাচ্ছে, এটা নিয়েই সম্প্রতি যে টেনশন শুরু হয়েছে সেটার কারণে আমরা আজকের আলাপন করছি। কিন্তু ওইসব বর্ডার দিয়ে কিছু বাঙালিও কিন্তু কিছুদিন আগে আসার সময় ধরা পড়েছিল।
কারণ একটি কথা, মধ্য আমেরিকায় যাওয়াটা সহজ।
হ্যাঁ,
উত্তর আমেরিকা আসা থেকে মধ্য আমেরিকা দেশগুলোতে অন্য অঞ্চল থেকে ইউরোপেরও অনেক দেশ ঘুরে ওখানে যাওয়া সহজ, এবং তারপরে যদি সীমান্ত পেরিয়ে চলে আসতে পারে এবং একবার আমেরিকার ভিতরে মানে উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে তাহলে তো কথাই নেই। এইভাবে কিন্তু বেশ কিছু, শুধু সাম্প্রতিক কালে তুমি যে ঘটনা উল্লেখ করলে সেটাই নয়, এর আগেও বেশ কয়েক বছর ধরেই লোকজন যাওয়া আসা করে। যে সময় এক সময় আশঙ্কা দেখা দিয়েছিল 2004-05 সালের দিকে যে হয়তো উগ্রপন্থীরা সন্ত্রাসীরা মানে কিছুটা টাকা পয়সা দিয়ে চোরাচালানিরা ওই পথে চলে আসবে।
আসছে তো এগুলো, আমি ওই যে এই অনুষ্ঠান করার জন্য এই অভিবাসন রিলেটেড কিছু তথ্যপত্র ঘাঁটছিলাম, তখন দেখলাম যে কত মানে বিচিত্র ভাবে মানুষ আসার চেষ্টা করছে এবং কত কিছু হচ্ছে সেখানে। যাই হোক, আমরা বিশেষজ্ঞদের সঙ্গে এই নিয়ে আলোচনা করব এবং তাদের মুখ থেকে শুনলে বোধহয় আরো ভালো হবে।
আমাদের আজকে কারা যোগ দিচ্ছেন?
আজকে দুজনই অভিবাসন নিয়ে কাজ করেন এবং বাংলাদেশি কমিউনিটি বেশি ওনাদের সঙ্গে সম্পৃক্ত, যদিও মানে অন্যান্য কমিউনিটির লোকজন আসেন। নিউ ইয়র্কে বসবাস করেন দুজনই। মঈনুদ্দিন নাসের আপনি চেনেন, উনি বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং এই অভিবাসন নিয়েও কাজ করেন, মানুষকে সহায়তা করেন। মঈনুদ্দিন নাসের আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে। আমাদের সঙ্গে আপা আরো যোগ দিয়েছেন নাসরিন আহমেদ, তিনিও একজন কমিউনিটি ওয়ার্কার এবং অভিবাসন নিয়ে কাজ করেন দীর্ঘদিন ধরে।
নাসরিন, আপনি লাইনে আছেন?
ধন্যবাদ রোকে আপা, ধন্যবাদ সুকি সেলিম জি, আমি আছি আপনাদের সঙ্গে।
বেশ, তাহলে তো আমরা বেশ ভালোই খবরাখবর পাবো ওনাদের কাছ থেকে, জানতে পারবো, কারণ ওনারা এটা নিয়েই কাজ করছেন।
আজকের এই মানে এই অভিবাসন বিষয়ে শুরু কেন করা হয়েছে দুই লাইনে ছোট করে একটু বলি।
বেশ,
মধ্য আমেরিকা থেকে কিছু অভিবাসী ক্যারাভান নিয়ে, মানে একটি বহর, বিরাট অভিবাসী বহর, হন্ডুরাস, এল সালভাদর, এরকম কতগুলো দেশে, গুয়াতেমালা,
হ্যাঁ, আমি কস্টারিকাও আছে, যেখানে বলা হয় যে ওদিক দিয়ে সম্প্রতি আমি যেখান থেকে ঘুরে এসেছি, কারণ ওখানে দেখেছিলাম বিশাল করে করে।
আপনি তো কোস্টারিকা থেকে আসার পরে কোস্টারিকার যে বর্ণনা দিয়েছেন সেটাতে আমরা অভিভূত হয়েছি। এখন এই সীমান্তে তারা আটকে পড়ে আছে, এখন তো খারাপ লাগছে তাদের জন্য।
বলা হচ্ছে যে কোস্টারিকা কিন্তু খুব নিরাপদ মানে দেশ একটি, কিন্তু দুপাশেই হন্ডুরাস, এল সালভাদর, পানামা আছে অদূরে, সবকিছু মিলিয়ে একটা মানে খুব অস্বস্তিকর পরিবেশে আছে। কারণ কোস্টারিকা কিন্তু সেদেশ থেকে মানব পাচার, চোরাচালান এইগুলোতে বিশ্বাস করে না।
আচ্ছা, এখন মেক্সিকো সীমান্তে তারা আটকে আছে ওই বহর, এবং তাদের কিছু কিছু আশ্রয় পেয়েছে মেক্সিকোতে, মানে সাময়িক আশ্রয়, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে এরকম আশঙ্কা ছিল, আশঙ্কা এখনো রয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্রের এই অভিবাসন বিষয়ক তো বটেই, খোদ প্রেসিডেন্ট পর্যন্ত কনসার্ন হয়েছেন এবং তিনি ইতিমধ্যে ঘোষণাই দিয়েছেন যে সেখানে ন্যাশনাল গার্ড নিয়োগ করে বর্ডার সিকিউরিটি টাইট করতে হবে,
পাঠাবেন। এবং তিনি যেমন বলেছেন যে তিনি এই সেখানে সে পর্যন্ত সৈন্য এবং জাতীয় ন্যাশনাল গার্ডদের রাখবেন যতদিন পর্যন্ত না এই যে দিনে দিনে চলে আসছে বেআইনিভাবে চোরা পথে তাদেরকে রোধ করা যায়, সম্পূর্ণ পরাস্ত করা যায়, ততদিন পর্যন্ত তিনি সৈন্য সেখানে মোতায়েন রাখবেন আমেরিকান সেনা।
আচ্ছা, আমরা বিশেষজ্ঞদের কাছে যাওয়ার আগে কি প্রেসিডেন্ট ট্রাম্পের ছোট্ট একটু বক্তব্য শুনতে পারি?
হ্যাঁ, থাকলে শোনো।
প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিলেন যে ওখানে ন্যাশনাল গার্ড নিয়োগ করতে পারবে, তার প্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কার্সেন নেলসন কি বলেছিলেন সেটি শোনাই, তারপরে প্রেসিডেন্টের কথা শোনাবো। নেলসন বলছিলেন,
The president has directed the National Guard personnel be deployed to the southern border.
এটা একটি অফিশিয়াল বক্তব্য আর কি, শুনলাম যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে প্রেসিডেন্ট সীমান্তে ন্যাশনাল গার্ড নিয়োগের নির্দেশ দিয়েছেন, এবং কিসের প্রেক্ষিতে কেন নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সেটিও ছোট্ট করে কয়েক সেকেন্ডের একটি বাইট শোনাচ্ছি আমি।
The only one who has the power to stop these people is God. He can move the army he has, but if it is God's will to continue, then we will continue on this caravan.
আচ্ছা, এটা আসলে প্রেসিডেন্ট যে প্রেক্ষিতে বলছিলেন যে এই সীমান্তে যে মধ্য যুক্তরাষ্ট্রে আসা একজনের বক্তব্য আমি ভুল করে এক নম্বরে নিয়ে এসছি আর কি। তো তিনি বলছিলেন যে যত রকম সিকিউরিটি টাইট করাই হোক না কেন, সৃষ্টিকর্তার ইচ্ছা না হলে আমাদের
ঠেকাতে পারবে না।
এবার আমরা মনে হয় মঈনুদ্দিন আসরের কাছে যেতে পারি।
এই বক্তব্যের উপরে ভিত্তি করেই বলুক যে সৃষ্টিকর্তা মানে ইচ্ছা না হলে কেউ তাদের রোধ করতে পারবে না। এই যে তাদের ক্ষমতা যে একটা বহিঃপ্রকাশ, মঈনুদ্দিন আসর বলবেন কি?
এটা থ্যাংক ইউ আপনার, ধন্যবাদ আপনার রোকেয়াপা এবং ফকির সেলিম। আপনার যে কথাটা বলছে যে ওটা ডেসপারেট একটু, এটা হচ্ছে যে একটা ডেসপারেট উক্তি, কারণ এই লোকগুলি আসছে সেই দক্ষিণ আমেরিকায়, সেখানে যেভাবে খরা, যেভাবে দুর্ভিক্ষ এবং অন্যান্য কারণে, এবং সেখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, দেশের অভ্যন্তরীণ সিচুয়েশনের কারণে তাদেরকে এখানে চলে আসতে হয়েছে। এবং তারা যদি হিউম্যান রাইটস, আমেরিকা নিজেকে একটা মানবাধিকারের অন্যতম প্রবক্তা হিসেবে দাবি করেন, এবং সেই আমেরিকাতে তারা যদি আসতে না পারে আর যাবে বা কোথায়, এবং কিন্তু আমেরিকাতে যেভাবে এইবার ই করা হচ্ছে, যেমন তবে ডোনাল্ড ট্রাম্প না, প্রেসিডেন্ট ওবামার আমলেও সেখানে ন্যাশনাল গার্ড নিয়োগ করা হয়েছিল, প্রেসিডেন্ট বুশের আমলেও সেখানে ন্যাশনাল গার্ড নিয়োগ করা হয়েছিল, সেগুলো কিন্তু এত বেশি রিটোরিক ছিল না যেগুলো নিয়োগ করার পিছনে, সেগুলো প্রয়োজন অনুসারে প্রয়োজন নিয়োগ করা হয়েছিল। কিন্তু এখন প্রতিনিয়ত হোয়াইট হাউস থেকে মিথ্যা প্রচার করা হচ্ছে তাদের সম্পর্কে, এবং এমন ভাবে বলা হচ্ছে যেন একটা ভয়ঙ্কর একটা দৈত্য রূপে এখানে আবির্ভূত হচ্ছে। বাট তারপরে রিসেন্টলি উনি কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প উনি যে আপনার মেক্সিকোকে দোষারোপ করেছে যে মেক্সিকো এদেরকে এখানে আমেরিকাতে আসতে দিতে, বাট এখন উনি প্রশংসা করছেন যে মেক্সিকো এদেরকে সরিয়ে। আমার মনে হয় না যেভাবে এটাকে দেখা হচ্ছে অত ভয়ঙ্কর কিছু এখানে হবে। তবে আমার বিভিন্ন আলোচকদের যারা ইমিগ্রেশন নিয়ে আলোচনা করছে মেইন স্ট্রিম মিডিয়াতে, এবং যারা লিখছে, এবং আমাদের মতো যারা ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপ যারা কাজ করছে ইমিগ্রেন্টদের পক্ষে, এবং যারা কাজ করছি আমরা, আমরা মনে করি যে এই ডোনাল্ড ট্রাম্পের এই উক্তি, ডোনাল্ড ট্রাম্পের, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিষয়টা যে তার ন্যাশনাল গার্ড নিয়োগকরণের বিষয়ে, যত না ইমিগ্রেশন সংক্রান্ত তার থেকে বেশি তার রাজনৈতিক ক্যারিয়ার সংক্রান্ত, কারণ 2018 সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবিকে রুখতে এই ন্যাশনাল গার্ডকে নিয়োগ করা হচ্ছে বলে আমরা মনে করি।
এবং মিড টার্ম ইলেকশনের একটি,
হ্যাঁ, মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি একটা ভিন্ন ধরনের অভিযান চালাচ্ছেন।
এক্স্যাক্টলি, এবং ইমিগ্রেশন ইমিগ্রেন্টদেরকে হোস্টেজ করা হচ্ছে এখানে, ইমিগ্রেশন ইমিগ্রেন্টদেরকে রেপ বলা হচ্ছে, রেপ ইস তাদের মধ্যে ভয়ঙ্কর রেপ। উনি হাউ হি কুড নো ফ্রম হোয়ার হি ইজ সাইটিং দি এক্সাম্পল, যে এখানে রেপ হচ্ছে, দুইজন মাত্র, দুইজন বা তিনজন গর্ভবতী মহিলাকে পর্যন্ত ঠিক মতো ট্রিটমেন্ট দেওয়া হয় না, এগুলো রিপোর্ট হয়েছে পত্রিকাতে, গর্ভবতী যারা হয়েছে এবং ওই মহিলারা অনেক কান্নাকাটি করে, অনেক কিছু করে, তারা ট্রিটমেন্ট নিয়েছে, তাদেরকে ট্রিটমেন্ট পর্যন্ত নিতে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে যে আপনার এই,
তার মানে কি আপনি
অমানবিক একটা
বলতে চান যে
রকমের অমানবিক, এবং এটা সারা বিশ্ব হতভম্ব হয়ে গেছে আমেরিকার মতো দেশে এইভাবে অমানবিক কার্যকলাপ কিভাবে হয়।
না, আপনার কথা যেরকম ঠিক আপা, আবার
একটু অ্যাড করতে চাচ্ছি
অতিরঞ্জন,
আমি একটা সেকেন্ড একটু বলে নিই
নাসির আপা, এক মিনিট।
আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি মঈনুদ্দিন নাসির যেটি বললেন যে এটা অতিরঞ্জিত, এটা যেরকম আপনার হয়তো বক্তব্য ঠিক, কিন্তু উল্টো দিকে যারা এন্টি ইমিগ্রেন্ট মানে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে অনেকেই আছেন, একটু পরে আমি আপনাকে ওই বক্তব্যটি শোনাবো, যারা বলছেন যে কি কারণে সিকিউরিটি জোরদার করা উচিত, সীমান্তে নিরাপত্তা জোরদার করা উচিত, এবং বিশেষ করে বর্তমান অবস্থায় যে 1200 মতো যে অপেক্ষা করছে তাদেরকে কি কারণে থামানো উচিত, তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন, আমি একটু পরে আপনাকে শোনাবো। নাসরিন আহমেদ, আপনার বক্তব্য এবার।
আমার কাছে যেটা মনে হয়, আমাদের ল ফার্ম অ্যাকচুয়ালি আমরা অনেক অনেক প্রত্যেক সপ্তাহে অনেক অনেক আমরা বেইল আউট করে নিয়ে আসি টেক্সাস থেকে, তো অ্যান্টি ইমিগ্রেন্ট ফ্লো একটা এসেছে আমেরিকাতে, ডেফিনেটলি এটা সবাই মানবে। শুধুমাত্র ট্যাক্সাস কেন, এখন রাস্তা দিয়ে যারা আসে ফ্লোরিডা, বা আগে মানুষ যাদের কাগজপত্র ছিল না ফ্রিকুয়েন্ট ড্রাইভ করতো বা ওই যে বাসে করে যেতে পারতো, এখন বাসগুলোতেও কিন্তু তারা রেড করছে এবং মানুষদেরকে অ্যারেস্ট করছে যাদের কাগজপত্র নেই। যেটা টেক্সাস বর্ডারের কথা বলা হচ্ছে, টেক্সাস বর্ডারে ইভেন ডে বিফোর ইয়েস্টারডে আমাদের কিছু ক্লায়েন্ট এসেছে, তারা এসে আমাদের সঙ্গে ডিটেনশন সেন্টার থেকে যোগাযোগ করেছে। তো তারা যেটা বলছে যে টেক্সাস বর্ডারটা এখন অনেক কড়াকড়ি, একটা ক্লায়েন্ট নাকি সাঁতার কেটে যখন এসেছে নদীর এপারে, যারা ওখানে ট্রুপসটা কাজ করছে তারা কিন্তু ভেরি ওয়েলকামিং, তাকে নাকি হাত বাড়িয়ে দিয়ে বলেছে ওয়েলকাম টু আমেরিকা নাও, এবং হি ওয়াজ শিভারিং, তাকে নাকি কম্বল দিয়েছে, তারপরে শেল্টার নিয়ে গেছে। কিন্তু বেইল আউট যেটা বা বন্ড আউট যেগুলো অনেক টাফ, তারা অনেক টাকা চার্জ করছে, মানে 25,000, 30,000, 35,000 হিস্টোরিক্যালি যেগুলো 5 বা $10,000 বন্ডে এই তারা বেরিয়ে আসতে পারত, এবং সময় লাগছে 3 থেকে 6 মাস। ইভেন আমাদের একটা ক্লায়েন্ট আছে 14 মাস পর্যন্ত এখনো সে
তিনি যোগাযোগ করছেন ফেসবুকে, মোহাম্মদ আলী শুনতে পাচ্ছেন ভালো, আবার মোহাম্মদ আফিল তিনি লিখছেন যে দেখা যাচ্ছে না কেন ভাই, দেখবেন শিগগিরই, 22 জন শ্রোতা দর্শক দেখছেন শুনছেন, এবং মোহাম্মদ আব্দুল্লাহ হাসান মঞ্জুর অনেকেই আছেন আমাদের সঙ্গে, আর টেলিফোনে বোধ হয় লিয়াকাত আলী কি আছেন? হ্যালো, হ্যালো,
আমি আছি লিয়াকাত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে।
হ্যাঁ বলুন, আপনি তো শুনছেন আমাদের আলোচনা আজকের, এই মুহূর্তে কি আপনার কোন বক্তব্য আছে?
এই যে মাইগ্রেশন, যেটা মাইগ্রেশন মানুষ কষ্ট পাচ্ছে যুক্তরাষ্ট্রে, এই এই জিনিসটাকে শুধু আমাদের দক্ষিণ এশিয়ার জন্য
বাসের মধ্যে, মানে বহরে বহরে একসাথে হয়তো 300, 400, 500 এসে জমা হচ্ছেন, এবং অবৈধভাবে তারা সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের সীমানায় চলে আসছেন, তাদের জন্য তারা যে কোনো দেশ থেকে আসতে পারে। আবার এমনও যেটা আমরা আলোচনা করছি এবং দেখা যাচ্ছে যে অন্যান্য দেশ থেকে ওই সীমানায় এসে অবশ্যই অর্থকড়ি দিয়ে তারা এই দলের মধ্যে মিলে যাচ্ছেন এবং তারা প্রবেশ করছেন সীমানা ডিঙিয়ে।
কিন্তু মেক্সিকোদের জন্য মোস্ট রিলাকটেন্ট, ডিটেনশন অফিসার আর মাচ রিলাকটেন্ট উইথ দ্য মেক্সিকান পিপল, বাট যারা সাউথ ইস্ট এশিয়া থেকে এসছে, প্লিজ, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, তাদের যে বন্ড আউট বা বেইল আউট মানিটা তারা চাচ্ছে,
আচ্ছা, মঈনুদ্দিন নাসিরের আলোচনার প্রেক্ষিতে আমি বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পকে যারা সমর্থন করছেন তাদের অনেকের বক্তব্য কিন্তু একটু বেশ কড়া, যে কি কারণে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে দেওয়া উচিত এই মুহূর্তে, যাতে এই বহরের লোকজন আসতে না পারে, যাতে অন্যদেরকে এনকারেজ না করে। আমি একজনের বক্তব্য একটু শোনাই।
There has to be a firm response, otherwise you're advertising to people who aren't in caravans yet that they can come in the same.
আসলে কথা বলছিলেন যিনি, তিনি হচ্ছেন সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ এর একজন কর্মকর্তা মার্ক ক্রিয়ান। তিনি বলছিলেন যে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার, অন্যথায় মনে হবে যে ওই অভিবাসী বহরের লোকজনকে আমন্ত্রণ করে বা বিজ্ঞাপন দিয়ে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে, এবং একই পথে অন্যান্য যারা অবৈধভাবে ঢুকতে চায় তারা উৎসাহিত হবে, এই জন্য এই মুহূর্তে কঠোর ব্যবস্থা নিতে হবে, এই কথাটি তিনি বলছেন।
আমি কি একটু করে বলতে পারি? উনি সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ, এটা উনারা সবসময় এটা ইমিগ্রেশন বিরোধী একটা স্ট্যান্ড নেন, এবং ইমিগ্রেশনের বিরোধিতা করার জন্য এই সংগঠনের সৃষ্টি, এবং উনারা ওইভাবে কথাগুলি বলেন। আমি আমি তবে এই আমি তো বলছি না যে এখানে বর্ডার সিকিউর করতে হবে না, কিন্তু যেভাবে ইমিগ্রেশনকে জিম্মি করে, যেমন মানে প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছেন যে এই এই ন্যাশনাল ট্রুপ আমরা নিয়োগ করছি, 2,000 থেকে 4,000 যে ন্যাশনাল ট্রুপ আমরা দিচ্ছি, সেটা বর্ডার ওয়াল তৈরি না হওয়া পর্যন্ত তারা সেখানে থাকবে, এই ধরনের কোন কন্ডিশন কিন্তু এটা বর্ডার ওয়ালের সাথে এই ন্যাশনাল ট্রুপস নিয়োগের সম্পর্কটা কি, হোয়াট ইজ দ্য, উনি যদি ন্যাশনাল ট্রুপ যদি নিয়োগ করেন ইমিগ্রেন্টদেরকে রেজিস্ট করার জন্য যারা আসছে বা তাদেরকে ই করার জন্য, যে স্টপ করার জন্য, তাহলে বর্ডার ওয়ালের কথা কেন সেখানে আসবেন? আসলে তিনি এই বর্ডার ওয়ালের কথা এনে এবং ন্যাশনাল ট্রুপস এর কথা দিয়ে উনি আগামী 2018 সালের কংগ্রেস নির্বাচনের বৈতরণী পার হতে চান।
হ্যাঁ না, এটাও অনেকে বলছেন। তবে বর্ডার ওয়ালের ব্যাপারে আচ্ছা, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য এইবার শোনানোর জন্য খুব মোক্ষম জায়গা, কারণ আপনি এই বিষয়টি উল্লেখ
করেছেন। বেশ, আমরা তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যটা একটু শুনব এবং তারপর দেখি যে তিনি কি বলছেন, তারপর আমরা আলোচনায় ফিরে আসব।
Until we can have a wall and proper security, we're going to be guarding our border with the military.
আচ্ছা, এই যে বক্তব্য দিলেন যে ওয়াল তৈরি হওয়া না পর্যন্ত আমরা
সামরিক বাহিনী দিয়ে আমরা সীমান্ত রক্ষা করব।
আচ্ছা, এখন মঈনুদ্দিন নাসিরের কাছে প্রশ্ন যে সামরিক বাহিনী কি অভ্যন্তরীণ কোন কাজে লাগানো যেতে পারে?
যেমন
মানে আমি তো বলেছি আগে, আমি যখন বক্তব্য তখন মানে বলেছি যে প্রেসিডেন্ট ওবামার আমলেও 1200 ন্যাশনাল গার্ড নিয়োগ করা হয়েছিল তাদের 2010 সালে। তার আগে 2006 সালে প্রেসিডেন্ট বুশ প্রেসিডেন্ট বুশের প্রশাসন তার 4000 বেশি, এখন মানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছেন যে উনি 2000 থেকে 4000 নিয়োগ করবেন, সেটা আমার কোনো আপত্তি নেই। উনি বর্ডার সিকিউর করার জন্য ন্যাশনাল ট্রুপ নিয়োগ করে, কিন্তু ইমিগ্রেন্টকে জিম্মি করে যারা যারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এদেশে আসছে এবং তারা কোনো আইন ভায়োলেট করতে চাচ্ছে না, তারা বাইরে অবস্থান যদি নি। আরেকটা জিনিস হচ্ছে তারা কি আসলে আদৌ এখানে বর্ডারের যে 1200 জন আসছে কিন্তু অন্যরাকেই এসে পৌঁছতে পারবে? কারণ অলরেডি তারা তো প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষা অনুসারে তাদের অনেকেই তো চলে গেছে, ব্রেক হয়ে গেছে, সেই ক্যারাবান যেটা বলা হচ্ছিল সেই ক্যারাবান তো ব্রেক হয়ে গেছে। এখন মানে উনি ন্যাশনাল ট্রুপস দিচ্ছেন কি কারণে এবং বলছেন যে ন্যাশনাল ট্রুপস আমি রাখবো, যেটা বুশ বা ওবামা বলেন নাই কখনো যে আমি এতদিন পর্যন্ত রাখবো, এতদিন পর্যন্ত আমি এই সময় রাখবো, এটা বলে নাই। ওনারা বলছে ইমিডিয়েট যে সমস্যাটা সেই সমস্যাটা নির্দেশনে আমরা ন্যাশনাল ট্রুপস ডিপ্লয় করছি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে দেওয়াল তৈরি না হওয়া পর্যন্ত সারা সেখানে থাকবে।
অনির্দিষ্টকালের জন্য তিনি ইয়ে করছেন, এই উক্তি করেছেন। যাই হোক, তিনি রাখতে চান সীমান্ত সুরক্ষার জন্য ন্যাশনাল গার্ড সেখানে মোতায়েন থাকবে,
কিন্তু মানে সেনাবাহিনী অথবা মানে ন্যাশনাল গার্ডের ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে, যার কারণে আমি প্রশ্নটা করেছিলাম।
ন্যাশনাল গার্ড অবশ্যই এটা তো
রিজার্ভ ফোর্স,
ন্যাশনাল গার্ড এটা চলে স্টেটের আন্ডারে,
তারপরে আবার ফিরে আসছি আলোচনায়। হ্যালো,
হ্যাঁ হ্যালো,
হ্যাঁ বলুন।
আমি অনন্ত কুমার নাথ বাংলাদেশ থেকে, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য,
ধন্যবাদ।
আর আজকের যে ট্রাম্প যে উনি সেনা মোতায়েনে করবেন বলে যে নির্দেশ দিয়েছেন, সেটার খরচটা কে বহন করবে সেটা হচ্ছে আমার প্রশ্ন প্যানেলের কাছে। অনুগ্রহ করে আমাকে একটু বুঝিয়ে বলবেন যে এটার খরচটা কে বহন করবে।
খরচ নিয়েই তো কথাবার্তা চলছে, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এই খরচের ব্যাপারে আইন প্রণেতা প্রতিনিধি পরিষদে দেনদরবার করছেন, এখনো কিছু হচ্ছে না। আচ্ছা, এখন অন্য একটি প্রসঙ্গ আনা যেতে পারে, যেটি হলো ডাকা, দুইজনই আলোচনা করবেন। এই ডাকা হচ্ছে এই দেশে যারা বাবা মার সঙ্গে এসেছিলেন এবং পরে
প্রশ্নের জবাবের জন্য আমি যাচ্ছি
যে ডাকার বিপরীতে ডেমোক্রেটরা ডাকাকে বৈধ করলে ডেমোক্রেটরা ওয়াল তোলার খরচের ব্যাপারে দেন দরবার করবে, এরকম একটি কথাবার্তা চলছিল। সেই কথাবার্তা
বয়সীরা যারা এদেশে লেখাপড়া করে বড় হয়েছে তারা আটকে গেছে, তাদের তারা কিন্তু এখানে তাদের মা বাবার সঙ্গে এসেছিল, কিন্তু তাদের বৈধ কাগজপত্র কিভাবে হবে, তাদের মা বাবারা ঠিক বৈধ কেউ একজন নন,
কিন্তু
এইসব ছেলে মেয়ে এখানে পড়াশোনা করেছে, এখানেই বড় হয়েছে,
ঢাকা কর্মসূচির আওতায় তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছিল, আবার ট্রাম্প প্রশাসন এসে তাদের সেটা বাতিল করে অন্য কি একটা সিস্টেম করার চেষ্টায় আছে। এখন নাসির আহমেদ যদি এই,
হ্যাঁ নাসরিন, আপনি বলবেন যে এই কর্মসূচি যারা ড্রিমার সেই ড্রিমারদের নিয়ে যে আবার বিতর্ক চলছে
এবং ওয়াল তোলার খরচ কারা দেবে?
আসলে ড্রিমার নিয়ে যে বিতর্কটা হচ্ছে এটা অনেকটা লাইক খুব চাইল্ডিশ গেম, লাইক এটা দিলে সেটা দেয়া হবে, তো এখনো ঠিক বোঝা যাচ্ছে না যে ঘটনাটা কি। যদিও ডেমোক্রেটরা এটা নিয়ে কথা বলতে চাচ্ছে, যদি ড্রিমারদের ইমিগ্রেশন দেয়া হয় তাহলে তারা আলোচনায় বসবে এই খরচের ব্যাপার নিয়ে, কিন্তু এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো কিছু আসে নাই যে ড্রিমারদের ফিউচারটা কি। তো আমরা আসলে প্রত্যেক দিন আমরা অনেক অনেক কল পাচ্ছি ড্রিমারদের কাছ থেকে, বিশেষ করে তারা জানতে, তাদের প্যারেন্টস জানতে চাই what's going to happen with their kids, you know, তাদের ফিউচারটা কি. But I believe that we should have a specific answer যে yes, these things is coming up. আসলে এরকম কিছু এই মুহূর্তে আসলে
আমি শ্রোতাদের মনে করে দিতে চাই যে আপনারা শুক্রবারের আলাপন শুনছেন, আলাপনে আমরা এই যে সীমান্তে যারা আটকে আছে এই যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বলা হচ্ছে, এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে ন্যাশনাল গার্ড মোতায়েন করে তাদেরকে ঠেকানো হবে, কেউ যাতে অবৈধভাবে এই দেশে প্রবেশ করতে না পারে. আবার যারা ড্রিমার আছে তাদের, যারা ছেলেবেলা থেকে এখানে লেখাপড়া করেছে, মা বাবার সঙ্গে এসেছিল কিন্তু মা বাবারা বৈধ ছিলেন না, সেই সব নিয়ে সমস্যা চলছে. ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, প্রেসিডেন্ট নিজে এর সঙ্গে সংশ্লিষ্ট. আপনারা এ বিষয়ে আলোচনা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে. সরাসরি টেলিফোন করতে পারেন প্রশ্ন মন্তব্য নিয়ে, টেলিফোন নাম্বার 2026193062.
আচ্ছা, ওই যে শ্রোতা প্রশ্ন করেছিলেন অনন্ত কুমার যে এই দেয়াল তোলার খরচ কে দেবে, আচ্ছা প্রথমে যখন এই দেয়াল তোলার প্রস্তাব হয়েছিল তখন প্রেসিডেন্ট বলেছিলেন যে মেক্সিকো এটার খরচ বহন করবে,
এবং পরে অবশ্যই দিতে হবে. তারপরে মেক্সিকো জবাব দিয়েছে যে এটা কেমন করে সম্ভব.
এখন দেনদারবার চলছে, আমি মঈনুদ্দিন নাসেরের কাছে একটু অনুরোধ করছি কি
দেওয়াল তোলার ব্যাপারে. তো আপনার মানে এটাও তো একটা এক ধরনের একটা তেলেসমাতি কারবার করেছে আপনার মানে ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন. যেমন তারা ওনারা প্রথম বলছিল যে $25 বিলিয়ন, ডেমোক্রেটরা কিন্তু $25 বিলিয়ন রাজি হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে যে যেটা $25 বিলিয়ন দেওয়া হবে, কিন্তু তারা পুরো ডাকা 1.8 মিলিয়ন লোক যারা আছে মানে ডাকার আন্ডারে যারা আসতে পারে তাদের সবারই চেয়েছিল, কিন্তু সেখানে ট্রাম্প প্রশাসন সেখান থেকে পিছিয়ে গেছে. সেটা বলছে যে এই আপনার $25 বিলিয়ন এটা করা হবে, ওই যে ওইখান থেকে চলে গেল যে $25 বিলিয়ন হলে যতটুকু এটা একটা ওই খরচ যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত এদেরকে বাড়ানো হবে, এটা পার্মানেন্টলি কিছু করা হবে না. তখন ডেমোক্রেটরা উল্টে চলে গেল এইখান থেকে, দ্যাট মিন্স এটা পার্মানেন্টলি সেটেল করলো না.
শঙ্কর হালদার লিখছেন ফেসবুকে যে নিজের দেশের নিরাপত্তার জন্য দেয়াল তোলা বা নিরাপত্তা জোরদার করা কি অপরাধ? তো প্রেসিডেন্ট ট্রাম্প সেটা
এখন দেওয়াল তোলা, এটা শঙ্কর হালদার উনি কিভাবে দেওয়ালটা হচ্ছে যে আপনি মানে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কাটাতারে বেড়া দিয়ে কি বাংলাদেশে বাংলাদেশ থেকে যাওয়া বন্ধ করা গেছে?
এবং মানে সেইভাবে বন্ধ করার তো চেষ্টা করেনি. হ্যাঁ, এখানে
আমি বলি, আমি মানে যে শঙ্কর হালদার, আমি আমি জাস্ট একটু বলি.
হ্যাঁ বলুন.
এখানে আপনার মানে দেওয়াল কিন্তু মেক্সিকোর বর্ডারে বিভিন্ন জায়গায় তোলা হয়েছে অলরেডি, যেমন সান দিগোতে, যেমন স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে তোলা হয়েছে. কিন্তু সেখানে তো সান দিয়েগো, টেক্সাসের, তারপরে অ্যারিজোনার স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে দেওয়াল তোলা হয়েছে, অনেক জায়গায় আছে দেওয়াল এখনো, কিন্তু সেখানে তো ওই দেওয়ালগুলো ডিঙ্গিয়ে এখনো লোক আসছে. কাজেই দেওয়াল দিয়ে তো আপনার মানে যে বন্ধ করা যাবে সেটা ঠিক না. এটা মানে হচ্ছে যে দেওয়ালটা হচ্ছে যে একটা পলিটিক্যাল দেওয়াল, দিস ইজ এ রাজনৈতিক দেওয়াল. এই দেওয়ালের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প তার ওনার যে পলিটিক্স, ডোমেস্টিক পলিটিক্স, এই পলিটিক্সটাকে উনি করতে চান. যেমন সুপ্রিমেসিস্ট যারা আছেন আমেরিকান, তারা ডোনাল্ড ট্রাম্পকে চোখ বন্ধ করে সাপোর্ট করে, এবং তাদের দাবি হচ্ছে দেওয়াল তুলে দাও মেক্সিকোর দিক দিয়ে. সেটা ডোনাল্ড ট্রাম্প এটা তুলুক আর না তুলুক উনি বলতেই থাকবেন. যেমন আপনার মানে যে ডাকার কথা বলছেন, যে ডাকার সাথে উনি ট্যাগ করেছিলেন ডাকার ইয়েটা, ডাকা কিন্তু উনি বলে দিয়েছেন যে না ডাকা আর হবে না, এটা নিয়ে আর কোনো আলোচনা হবে না, এটা অব দীর্ঘ অলরেডি বলে দিয়েছেন তিনি. কিন্তু ক্যারাবান আসতেছে, ক্যারাবান যেহেতু আসতেছে আমি আর ডাকা দিব না, ডাকা ইট ইস ইট ইস ইট ইস আমি এখানে আর ডাকা বন্ধ করে দিলাম. তো দিস ইজ ব্যাপারটা হচ্ছে যে যেই কথাটা সুপ্রিমেসিস্টরা শুনতে ভালো পায় সেটাই তিনি বলছেন. আর না হলে যে ডোনাল্ড ট্রাম্প আউট অফ ওনার তিনজন বিবাহিত স্ত্রীর মধ্যে দুইজন ইমিগ্রেন্ট, এবং সমস্ত ইমিগ্রেন্টের যে ওনার
পিতা, উনি নিজেও তো দ্বিতীয় প্রজন্মের
ইমিগ্রেন্ট, ওনার গ্র্যান্ডফাদার ইমিগ্রেন্ট, ওনার
যেমন সম্প্রতি মনিউদ্দিন আহসান, আমি উল্লেখ করি যে গতকালই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশে মার্শা বার্নিকার, তিনি উল্লেখ করলেন যে প্রায় 2015 সালে জাতিসংঘের একটা হিসেব অনুযায়ী 46 মিলিয়নের উপরে এই দেশে যারা বসবাস করে তাদের, তারা কিন্তু বিদেশে জন্মগ্রহণকারী অভিবাসী, তারা অভিবাসী হয়ে এই দেশে এসেছেন, যে কোনো উপায়ে এসেছেন সেটা তিনি উল্লেখ করেননি। এবং এখন তো 5 কোটির উপরে বলা হচ্ছে যে মানুষ এদেশে যারা বসবাস করছেন তাদের জন্ম বিদেশে এবং তারা অভিবাসী হয়ে এদেশে এসেছেন।
না, এই জন্য তো বলা হয় যে বিশ্বের সবচেয়ে বড় অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্র,
অভিবাসীর দেশ বটে। এটা তো, এটাকে কিন্তু বর্তমান হোমল্যান্ড সিকিউরিটি এটা বদলিয়ে দিয়েছে যে এটা অভিবাসীর দেশ না। এটা তাদের কাজ আগে ছিল যে অভিবাসী অভিবাসন কেন্দ্রিক, অভিবাসন মুখী, এখন এটাকে অভিবাসন বিমুখী করে ফেলা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটির বিষয়টা ডোনাল্ড ট্রাম্পের আমলে। আপনি মানে যেটাকে আপনি মানে যদি যে যাদের মিশন মিশনের স্টেটমেন্টে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যে বার্নিকার যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন যে এখানে তো এটা তো ল্যান্ড অফ অপরচুনিটি, ল্যান্ড অফ অপরচুনিটি, এবং এটা তো অভিবাসীদের দেশ, অভিবাসনকে আপনার ই করার জন্য তো আমেরিকা, ইট ইজ এ ডিসকভার ল্যান্ড বাই দি হিউম্যান কাইন্ড, মানুষের একটা ডিসকভার ল্যান্ড, এখানে মানুষ আসবে বসবাস করবে, এখানে মানুষ উন্নয়ন করবে, তার উন্নতি নিজেদের উন্নতি করবে, এটাই ছিল এই দেশের মটো এবং এই দেশের উদ্দেশ্য।
কিন্তু
ডোনাল্ড ট্রাম্প পুরো আমেরিকাকে বিপরীত মুখে নিয়ে যেতে চাচ্ছে।
আমাদের ফেসবুকে অনেক অনেকেই শুনছেন এবং তারা তারা মন্তব্য করছেন। রুস্তম সিদ্দিক তিনি বলেছেন যে সঙ্গে আছেন মাসুদুর রহমান, তিনি বাংলা বিভাগের সকল কর্মী ভাইদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। তারপর মুনির তিনি আছেন সঙ্গে, আবদুল্লাহ লিখছেন যে সঙ্গে আছেন, টেলিফোনে একজন বোধ হয় এই মুহূর্তে আছেন, তো আমরা টেলিফোনে শ্রোতার মন্তব্য নিয়ে নিই। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমি পঞ্চগড় থেকে ডালিম কুমার বলছিলাম।
হ্যাঁ ডালিম কুমার বলুন, আপনি তো সবসময় থাকেন আমাদের সঙ্গে।
হ্যাঁ হ্যাঁ, ভয়েস অফ আমেরিকার প্রতি কৃতজ্ঞতা, এরকম একটা স্পর্শকাতর বিষয়ে আমাকে মন্তব্য দানের সুযোগ করে দিল,
ধন্যবাদ।
এই জন্য ভয়েস অফ আমেরিকা পরিবারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমি বলতে চাচ্ছি যে ট্রাম্প মহোদয় যে মানে সিদ্ধান্তটা গ্রহণ করেছেন, তিনি এই সীমান্তে গার্ড বা বাহিনীর মোতায়েন করবেন, এটা কিন্তু ওই যে বিশ্লেষক বললেন যে মূলত আমেরিকা কিন্তু অভিবাসন অভিবাসন একটা অভিবাসনের দেশ, মানে অভিবাসী দিয়েই ওখানে চলায়, এখানে এক্ষেত্রে কিন্তু মনে করা যায় যে ওদের কিছু প্রভাব পড়বে। আমি মনে করি যে আপনারা কি মনে করতেছেন, এক্ষেত্রে কি তাতে তাদের উন্নতি বা অন্যান্য ক্ষেত্রে কি প্রভাব পড়বে,
তাদের যুক্তরাষ্ট্রের
সামাজিক অর্থনৈতিক এবং যেটা বলা হয় যে অর্থনৈতিক এবং এই যে একটা যে অন্যান্য দেশের প্রতি যে তাদের একটা যে ক্ষমতা চাপ, এরকম কি একটা প্রভাব কোন পড়বে কি, আপনারা কি মনে করেন?
নাসরিন আহমেদের কাছে যাই আমরা।
আমেরিকা তো ইমিগ্রেন্ট কান্ট্রি, কিন্তু এখন আসলে আমেরিকা একটা অ্যান্টি ইমিগ্রেন্ট যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা যারা নিউ ইয়র্কে আছি বা ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, দিস স্টেট আর বেসিক্যালি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, কিন্তু আমরা যখন নর্থ ক্যারোলাইনা ক্রস করে চলে যাই, দোজ আর বেসিক্যালি কনফেডারেটেড স্টেট। ইভেন ফ্লোরিডায় যদি আমরা যেয়ে থাকি, ফ্লোরিডার মাত্র 3টা এলাকা ছাড়া বাকি সব এলাকায় কিন্তু আমরা দেখছি যে তারা অ্যান্টি ইমিগ্রেন্ট ফ্লোটা আসছে। টেক্সাস ওই জোনটা পুরোটাই অ্যান্টি ইমিগ্রেন্ট। কিন্তু আমার যেটা মনে হয় যে আমেরিকা এত এতদিন ধরে আমেরিকা এত ভালো করছে, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ মোস্ট কান্ট্রি বিকজ অফ দ্য ইমিগ্রেন্ট, আমাদের হার্ডওয়ার্ক কিন্তু এই আমেরিকাকে গড়ে তুলেছে। শুধু তাই না, আমরা যে আমেরিকাতে এখনো পর্যন্ত একটা টাইসন চিকেন বা আমরা অ্যাপেল খাচ্ছি মোটামুটি অন্যান্য দেশের চেয়ে একটু সস্তায়, বিকজ অব দিস মেক্সিকান ওয়ার্কার্স, দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। নেটিভ আমেরিকানরা কিন্তু কাজ করছে না ফিল্ডে বা গ্রাসরুট লেভেলে, এই দেশটাকে গড়ে তুলেছে সব ইমিগ্রেন্টরা। আর আমার মনে হয় যে এখন ট্রাম্প সরকার যেটা পাবলিককে বোঝানোর চেষ্টা করছে যে ইমিগ্রেন্টদের কারণে এই দেশে জবলেস হচ্ছে মানুষ, ইটস নট ট্রু। নেটিভ আমেরিকানরা যে কাজগুলো করছে এদেশের এদেশে যারা আমরা ইমিগ্রেন্টরা যে কাজগুলো করছি সেই কাজগুলো কিন্তু নেটিভ আমেরিকানরা করছে না। প্লাস আর যে ড্রিমার আমরা যাদের কথা বলছি তারা কিন্তু অনেক হাইয়েস্ট পজিশনে আছে এবং তারা টেকনোলজিতে অনেক ভালো করছে, এদেশের যারা বাচ্চারা ইমিগ্রেন্টের বাচ্চারা পড়াশোনা করে। তো এই ইমিগ্রেন্ট ফ্লোটা যদি বন্ধ হয়ে যায় আমেরিকার, অলরেডি অন্যান্য দেশের মানুষরা কিন্তু আমেরিকা আসার আগ্রহ অনেক কমিয়ে ফেলেছে আগের চেয়ে, আগে যেভাবে বিজনেস আসতো এখন
সেভাবে আসছে না, বিশেষ করে যারা এই দেশে ইনভেস্ট করেছে, এখন সেই ইনভেস্টমেন্ট কোম্পানি গুলো চলে যাচ্ছে টরন্টোতে, কেমেন আইল্যান্ডে, দে আর মুভিং টু মালয়েশিয়া অ্যান্ড দুবাই, আদার কান্ট্রিজ। তো আমেরিকা যদি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি হয়, দ্যাট ইজ আমার মনে হয় আমেরিকা
দুজনের কাছেই যে ওই টেক্সাসের যে সীমান্ত গুলো দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে অভিবাসীরা সাধারণত, তার ভেতরে বাংলাদেশিদের একটি আর্টিকেলে আমি দেখলাম যে টেক্সাসের লরেডো শহরের নাম শুনেননি অনেকে, কিন্তু সেখান থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকারী বেশিরভাগ বাংলাদেশিকে আটক করা
হয়েছে।
লরেডো বলেছে, লরেডো,
লরেডো,
হ্যাঁ। গত 6 মাসে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের লরেডো শহর থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে 140 জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গত মার্চে গ্রেফতার করা হয়েছে 24 জনকে, তার মানে এই মাত্র 1 মাসের মধ্যে। এই এই খবরগুলো আপনারা জানেন কিনা? এবং তাদেরকে গ্রেফতার করার পরে ইমিগ্রেশন এজেন্টরা আটকে রাখে জিজ্ঞাসাবাদ করতে 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 অনেক লম্বা প্রসেসের ভিতরে, নাকি অনেক সময় তাদের কাউকে কাউকে ছেড়ে দেওয়া হয় যারা ভিতরে চলে আসে এবং তারাই পরবর্তীতে অবৈধ অভিবাসী হয়ে যায়, সবাইকে ছাড়ে না, এবং এরাই বোধহয় আপনাদের কাছে পরে এসে
সাহায্য
প্রার্থনা করে?
আমাদের মাধ্যমে, বাট আসছে, বেরিয়ে আসতে পারছে তারা। দ্য ডিফারেন্স ইজ বন্ড মানি ইজ টু হাই, আগে ছিল 5,000-10,000, নাও ইট ইজ, আমরা রিসেন্টলি একটা বেশিরভাগই বাঙালিদের আমাদের লফার্ম সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কাজ করছে ডিটেনশন সেন্টার গুলো।
আচ্ছা, আমাদের একজন শ্রোতা লাইনে আছে, আমরা তার বক্তব্য শুনে নি। হ্যালো,
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 হ্যাঁ বলুন।
আমি সবুজ বিশ্বাস, জঙ্গিপুর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছি। আপনাদের সঙ্গে আমি আছি, থাকি নিয়মিত। ফোনে যোগাযোগ হওয়ার আগে পর্যন্ত আমি ভাবছিলাম যে আপনাদের এই অনুষ্ঠানটি এবং তার বিচার বিশ্লেষণ আমাদেরকে এত সমৃদ্ধ করে যে অন্য কোনো ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে এই সব এত সুন্দর প্রোগ্রাম আমরা উপহার পাই না।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
এই জন্য মনে মনে আমি আপনাদেরকে কৃতজ্ঞ দিচ্ছিলাম, যাই হোক সুযোগ পেয়ে গেলাম এয়ারে দেওয়ার। তো আপনারা সবাই ভালো থাকবেন, এইরকম অনুষ্ঠান আমাদেরকে দিবেন। কিন্তু আমার আজকের অভিবাসন নিয়ে আমার যেটা বলার প্রশ্ন যাচ্ছিল মনে, আমেরিকা সম্পর্কে তো আমরা অনেক কিছু খবরে দেখি বা পড়ি, আপনাদের চ্যানেল মারফত অনেক খবর শুনতেও পাই। তো অভিবাসন নিয়ে কিন্তু আমরা খানিকটা মানে ভীত, আমরা যারা স্বপ্নে, আমাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু স্বপ্নের মতো, জানি না সবারই মনে, কিন্তু আমার মতো ভারতীয় যারা এই গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছেন, নিশ্চয়ই তারা কোনোদিন আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন, আমি তো খুব দেখি। কিন্তু এই অভিবাসন বা আপনাদের এই পার্শ্ববর্তী বা আরো দূর দূরান্ত থেকে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যান, এবং আমরাও দেখেছি আমাদের দেশের যারা ভিআইপিরাও যায়, ভিআইপি যান, তারা তো অভিবাসন খুব একটা মানে কি বলবো, আটোসাটো একটা এর মাধ্যমে কিন্তু যাই একটা ব্যাপার, আমরা প্রায়শই এটা আমরা দেখি খবরে বা এতে। কিন্তু আরো একটা তথ্য আপনাদের কাছ থেকে জেনে আমি একটু আশ্চর্য হলাম যে আরো যে আপনাদের সীমান্ত এরিয়া গুলোতে আছে সে দেওয়াল গুলো তো কেনাকি ঢুকে পড়ে। তো তাহলে আমাদের কাছে দুটো ছবি একটা আমার কাছে উঠে আসছে আমেরিকা সম্পর্কে, যে একটা এত নিরাপত্তার এত কড়া করি, যেখানে ভিভিআইপিদেরকে অনেক সময় আমরা যেটাকে লাঞ্ছনা বলি সেটাও করা হয়, আবার অনেকে টপকে ঢুকে পড়েন, এই ব্যাপারটা আমাদের কাছে কেমন একটু যেন মার্কিন
সম্পর্কে আসলে আপনার একটুখানি। হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আসলে আরেকজন শ্রোতা লাইনে আছেন, আমাদের সময়ও খুব সংক্ষিপ্ত। হ্যালো
হ্যালো,
হ্যাঁ আমাদের সময় খুব সংক্ষিপ্ত।
জি বলুন দ্রুত।
বলছি যে এই যে দেওয়াল যে একটা দেওয়া হবে, প্রাচীর যে দেওয়া হবে, তাতে কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কটা, কূটনৈতিক বা আন্তর্জাতিক যে সম্পর্ক থাকে সেই সম্পর্কটা কি খুব একটা ভালো জায়গায় থাকবে নাকি চিপ ধরবে?
আমি মইনুল নাসরের কাছে যাচ্ছি, খুব সংক্ষেপে জবাব দিন যদি।
এটা এটা সম্পর্কের বিষয় না, এটা মানে আমেরিকার যে সিকিউরিটি ইয়ে করা এটা আমেরিকার অধিকার আছে, কিন্তু যেভাবে এটা তো দেওয়াল ছাড়াও তো আপনার মানে সিকিউরিটি অন্যভাবেও তো ইয়ে করা যায়। উনি বলতেছেন যে রেপ ইস্টার্স, উনি বলতেছেন যে ড্রাগ ট্রাফিকার আসতেছে, তো ড্রাগ ট্রাফিক উচ্ছেদ করার জন্য ওয়াই ইউ আর নট কোপারেটিং উইথ দি মেক্সিকো গভর্নমেন্ট,
যারা ইলিগালি প্রবেশ করছে, কেন ইলিগালি প্রবেশ করছে? ইলিগালি প্রবেশটা তো ধর্মীয়গত ভাবে এটা অন্যায়, এই অন্যায় পথ নিয়ে এইখানে ইমিগ্রান্টদের আসার পথ।
হ্যালো
আমি আমি এইখানে হ্যালো
জি বলুন,
আমি ওই উনার উত্তরে একটা জিনিস বলবো।
হ্যালো
আমি এখানে হ্যালো
বলুন,
মানুষ ইলিগালি প্রবেশ করে, আমিও বাংলাদেশ থেকে এই দেশে এসেছি, তো ইলিগালি আসাটা এটা অন্যায়, আসলে ধর্মীয় ভাবে অন্যায়, এটা কেন? এই কারণে ইমিগ্রান্টদের উপর এরকম একটা
পরিস্থিতি।
আমি প্রশ্নটা শুনেছি,
আপনি উত্তর দিয়ে দিন।
আমি যদি মরানা ভাসানির একটা উক্তি নিয়ে আমি উত্তরটা দিতে চাই, উনি বলেছিলেন যে জার্মানে যখন তাকে এই প্রশ্নটা করা হলো, তখন তিনি বলেছিলেন রড ক্লাইভ বাংলাদেশে কোন অনুমতি নিয়ে গিয়েছিল যে 200 বছর শাসন করলো সেখানে, তো যে এখানে ইল্লিগ আসা, আমেরিকাতে আসা কোনো ইল্লিগাল না, দিস ইজ গড গিফটেড ল্যান্ড, লিল্লাহে মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি, এবং দিস আমেরিকা ইজ দ্য ডিসকভার ল্যান্ড অফ হিউম্যান কাইন্ড। এখানে যে সমস্ত বেরি বেরি বাদ করা হয়েছে, বেরি বেরি দেওয়া হয়েছে, সেটা অবশ্যই দরকার প্রয়োজন তার সিকিউরিটির কারণে, ইয়ের কারণে সেখানে, কিন্তু কেউ যদি ইল্লিগালি আসে, কারণ লিগালি সে আসতে পারে না বলে ইল্লিগালি আসে,
যে
তার অপরচুনিটি এই বিশ্বে প্রত্যেকের ভাগ্য পরিবর্তনের অধিকার রয়েছে, এবং মানে সেটা যিনি প্রশ্নটা করেছেন তার বোঝা উচিত এখানে আসাটা কোনো অন্যায় কিছুই না।
আমাদের
প্রেসিডেন্ট অ্যান্টি ইমিগ্রেন্ট মনোভাব রাখছেন, কিন্তু আমাদের বর্ডার এরিয়াতে এখনো লোকজন আসছে, কাউকে গুলি করে মেরে ফেলা হচ্ছে না এখনো, কিন্তু বর্ডার এরিয়া যে ট্রুপসটা আছে তারাও কিন্তু ভেরি ফ্রেন্ডলি, আমাদের যারা আসছে তাদের কাছে জানতে পারছি যে তারা খুব ভালো ব্যবহার করছে, তাদেরকে ওয়েলকাম টু আমেরিকা বলে তাদেরকে এন্ট্রি দিচ্ছে। তো আশা করি আমাদের প্রেসিডেন্টের মনোভাব চেঞ্জ হবে, আমেরিকা উইল বি ইমিগ্রেন্ট কান্ট্রি ফর লং লং টাইম।
আমি আমি সুরমিলি একটা জিনিস একটু বলতে চাই।
হ্যাঁ বলুন।
ইট ইজ ট্রু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এখানে উনি অ্যান্টি ইমিগ্রেন্ট, বাট এখানকার প্রশাসন অনেক ইমিগ্রেশন ফ্রেন্ডলি, আমার নিজের
এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ইমিগ্রেশন ফ্রেন্ডলি বিহেভিয়ার পাচ্ছে আমাদের যারা আছে, যাদেরকে আমরা অ্যারাইভিং অ্যালিয়ান বলি, যারা বর্ডার দিয়ে আসে তাদেরকে অ্যারাইভিং অ্যালিয়ান বলে, দে আর গেটিং ভেরি গুড এনভায়রনমেন্ট, ভেরি গুড ফ্রেন্ডলি
ফ্রেন্ডলি প্রশাসন। আমি প্রশাসনের কথা বলছি, আমি প্রশাসনের কথা, প্রশাসনে কিন্তু ইমিগ্রেশন ফ্রেন্ডলি। আমার গত সপ্তাহে আমার একটা বিএনপির কেস আপনার মানে ইয়ে থেকে হোমল্যান্ড সিকিউরিটি করেছে অ্যাসাইলাম অফিস থেকে, আপনার মানে একটা বাংলাদেশের একটা প্রফেশনাল ইয়ে হোমল্যান্ড সিকিউরিটি থেকে অ্যাসাইলাম অফিস থেকে ট্রুপ করা হয়েছে, কারণ এখন বাংলাদেশে কিছুদিন আগে এটা একটা সমস্যা ছিল, কারণ যে ছেলেটা বাংলাদেশি ছেলের পরে এটা কয়েকদিনের জন্য একটা বন্ধ ছিল, কিন্তু এখন পূর্বভাবে এটা আবার রেস্টোর ইয়ে করা হয়েছে। আমার মনে হচ্ছে যে অনেক সহনশীল মনোভাব প্রশাসনের,
হ্যাঁ আমাদের হাতে একদম সময় নেই, আমাদের শেষ করতে হবে। সিদ্ধার্থ ভট্টাচার্য, মাসুম বিল্লাহ অনেকেই মন্তব্য করছেন, আবার একজন তো লিখেছেন যে সামনে বৈশাখী অনুষ্ঠান চলে আসছে, তো প্রধানমন্ত্রীর বৈশাখী ভাতা চালু করুক, বৈশাখী ভাতা, যাই হোক আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়।
সবাইকে বৈশাখের অগ্রিম
শুভেচ্ছা। হ্যাঁ মনিরুদ্দিন নাসির, নাসরিন আহমেদ দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে এতক্ষণ থাকার জন্য। সেলিম আমাদের আজকে উঠতে হয় কিন্তু এখন,
আজকের মতো আলাপন এখানেই শেষ করছি, আশা করি এই অভিবাসন সম্পর্কে অনেকের আজকে ধারণা হলো একটু ভালো করে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত। ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।